alla bono. শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তাইয়েব এরদোগান। এ বিষয়ে আজ দ্বিতীয় পর্বের আলোচনা হবে। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমিনুল ইসলাম শান্ত। জনাব আমিনুল ইসলাম শান্ত, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জনাব শান্ত, রান অফ নির্বাচনে বিজয়ের পর প্রেসিডেন্ট এরদোগান ঘোষণা দিয়েছেন যে তিনি সমকামিতাকে কোনো মতেই সহ্য করবেন না এবং পারিবারিক মূল্যবোধ তিনি রক্ষা করবেন। প্রশ্ন হচ্ছে, তাকে কেন এই ঘোষণা দিতে হলো?
এই ঘোষণা দেওয়ার পেছনে প্রধানত কারণ হলো যে তিনি এমন একটি রাষ্ট্র গঠন করতে চান তার জাতিকে। আপনি আরেকটি বিষয় তো লক্ষ্য করবেন যে নির্বাচনে জয়ের পরপরই মধ্যরাতে তিনি আঙ্কারায় গিয়ে তার প্রেসিডেন্ট প্যালেসের সামনে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে তিনি একটি কথা বলেছেন যে আজকে তুরস্কের 85 মিলিয়ন মানুষ জিতেছে, শুধু আমি বা আমার দল জিতেনি, পুরো 85 মিলিয়ন তুরস্কের জাতি জিতেছে। তিনি বিরোধীদের উদ্দেশ্য করে তিরস্কার না করে বিরোধী দলের ভোটার যারা রয়েছে তাদেরকে সহ তিনি একটি ঐক্যবদ্ধ তুর্কি জাতি গড়তে চেয়েছেন। এর অর্থ হচ্ছে এই যে তিনি তুরস্কের মানুষকে একটি এই কথিত পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা সংস্কৃতি এটি থেকে বের করে নিয়ে এসে একটি পারিবারিক কাঠামো এবং পারিবারিক কাঠামোকে তৈরি করে একটি পর্যায়ে নিয়ে যেতে চান। আর এই কাজটি আরো অতীত থেকে শুরু হয়েছে এবং তিনি সফল হয়েছেন।
জনাব শান্ত, তার মানে তিনি তার দলের সমর্থক এবং গোটা তুর্কির জনগণকে এলজিবিটি অর্থাৎ সমকামিতার মতো পশ্চিমা সংস্কৃতির অনুগামী না হয়ে পারিবারিক মূল্যবোধের প্রতি যত্নশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন, তাই তো?
জি, তুরস্কে একটি বিষয় অবশ্যই আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে যে তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ান তিনি যে মূল্যবোধে বিশ্বাসী তিনি মূলত একটি অতীত থেকেই বলা হয় যে তার যারা মূলত সমর্থক প্রেসিডেন্ট এরদোয়ানের আর্ট পার্টির বা একে পার্টির যারা সমর্থক তারা মূলত কনজারভেটিভ মুসলিম। তো যারা কনজারভেটিভ মুসলিম তারা আগে থেকে রক্ষণশীল মুসলিম হিসাবে পরিচিত এবং এই রক্ষণশীল মুসলিমদের যে দাবি দেওয়া মূলত একটি পরিবার এবং একটি মূলত পশ্চিমা সংস্কৃতির অনুসরণ না করে তাদের যে একটি নিজস্ব ঐতিহ্য আছে, নিজস্ব ঐতিহ্যের পাশাপাশি তাদের যে ধর্মীয় ঐতিহ্য আছে বিশেষ করে ইসলামকে ধারণ করা, সেই ইসলামী ঐতিহ্যকে তারা লালন করে একটি পরিবারতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবে, সেখানে পশ্চিমা সভ্যতা সেখানে প্রতিষ্ঠিত হবে না, এটি তার দলের সমর্থকরা মনে করে। তাই তার নিজ দলের সমর্থক যারা তাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের চিন্তা চেতনার সাথে অবশ্যই মিল রেখে তাকে কথা বলতে হবে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট এরদোয়ান নির্বাচনের আগেও কিন্তু তার নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সময় বলেছেন যে আমার যিনি প্রতিপক্ষ তিনি সিএসপি নেতা কামাল কিলিচদারুগলু, তিনি কিন্তু এলজিবিটিদেরকে তিনি সমর্থন দিয়ে থাকেন, আমরা এলজিবিটির বিরুদ্ধে, এই কথাটি তিনি বারবার উচ্চারণ করেছেন। তাই তিনি তার দেশে যে সমকামিতাকে বৈধতা দেবেন না বরং এর বিরুদ্ধে অবস্থান নেবেন এটি পরিষ্কার।
শ্রোতা বন্ধুরা, আপনারা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমিনুল ইসলাম শান্তের আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। জনাব শান্ত, আপনার কাছে জানতে চাইব, নির্বাচনে বিজয়ের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরদোগানকে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাতে তিনি প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন। এরদোগানের সাথে পুতিনের এই যে সম্পর্ক, এর আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং প্রভাবকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন। একটি হচ্ছে যে আন্তর্জাতিক প্রেক্ষাপট, আরেকটি হচ্ছে যে প্রভাব। পুতিন তিনি এরদোয়ানকে বন্ধু বলে সম্বোধন করেছেন। এক হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন চলছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আন্তর্জাতিক অঙ্গনে এখন অনেক বেশি মিত্র প্রয়োজন, এমনিতে যে কোনো রাষ্ট্র তার ফরেন পলিসির লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য তার আন্তর্জাতিক অঙ্গনে যত বেশি মিত্র বাড়াতে পারবে এটি তার জন্য ভালো, কিন্তু এমন একটি সময়ে এসে প্রেসিডেন্ট এরদোয়ান নির্বাচিত হয়েছেন যখন পুতিনের আন্তর্জাতিক মিত্র অনেক বেশি প্রয়োজন একদিকে, আর অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ানকে হারানোর জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে রাশিয়ার প্রধান ইনেমি তারা যেভাবে এরদোয়ানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই স্থান থেকে অবশ্যই রাশিয়া এবং রাশিয়ার প্রেসিডেন্ট তারা এই স্থান থেকে জয় করতে চেয়েছেন, এটি হচ্ছে একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে তুর্কির অবস্থান রাজনৈতিক অবস্থানটি এমন একটি জায়গায় একদিকে কৃষ্ণ সাগরের পাশে এবং কৃষ্ণ সাগরের অন্য পাশে হচ্ছে রাশিয়া, এবং রাশিয়ার তাদের ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যিক রুট হচ্ছে কৃষ্ণ সাগর হয়ে মূলত তুরস্কের মধ্য দিয়ে বসফরাস প্রণালী হয়ে তাদেরকে যেতে হয়, এবং শুধু রাশিয়া নয় ইউক্রেন এবং উত্তর পূর্ব ইউরোপের আরো অনেক রাষ্ট্রকে।
জনাব আমিনুল ইসলাম শান্তু, সবশেষে আপনার কাছে জানতে চাইব তুরস্কের ভূ রাজনৈতিক অবস্থান একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এই বিষয়টিকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন।
জি, এখানে যে বিষয়টি আমাদের লক্ষণীয় যে রাজনৈতিক প্রেক্ষাপটে তুরস্কের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের গুরুত্ব এতটাই বাড়িয়েছে, একদিকে বসফরাস প্রণালী অন্যদিকে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরে রাশিয়া সহ উত্তর পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোর এক্সেসের জন্য অবশ্যই তুরস্ককে অনেক বেশি প্রয়োজন, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে এসে তার যে আধিপত্য বিস্তার করতে চায় বা বিভিন্ন স্থানে তার যে মনোনিপনা করতে চায় তার জন্য তাকে এই ভূরাজনৈতিক গুরুত্বকে সে উপেক্ষা করতে পারে না, যে কারণে আমরা যেটি দেখছি যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হওয়ার পরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি কিন্তু জাতিসংঘের মহাসচিবকে সঙ্গে নিয়ে একটি চুক্তি করেছিলেন যে তাদের খাদ্যপণ্য রপ্তানি চুক্তি, যেটিতে ইউক্রেন এবং রাশিয়ার খাদ্যপণ্য জন্য রপ্তানি হতে পারে, এবং এই রপ্তানির চুক্তির ফলে এটি কয়েক দফা এক্সটেনশন করা হয়েছে। এই চুক্তির ফলে যেটি হয়েছে বিশ্বের অনেক মানুষ বিশেষ করে আফ্রিকার অনেক দেশ তারা ক্ষুধামন্দা থেকে বেঁচে গিয়েছে, তা না হলে অনেক বেশি দুরবস্থায় পড়তে হতো। তাই আমরা এখানে লক্ষ্য করি যে তুরস্ক এমন একটি ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে তার গুরুত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যেমন রয়েছে ঠিক একইভাবে রাশিয়ার কাছে আরো অনেক বেশি, এবং সাম্প্রতিক সময়ে যখন ঘটনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি রাশিয়ার প্রধান প্রতিপক্ষ হচ্ছে যে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে তুরস্ককে অনেক বেশি ঘনিষ্ঠ করে রাশিয়ার প্রয়োজন, এবং রাশিয়ার প্রয়োজনে তুরস্কের সঙ্গে এই সম্পর্ক আরো অনেক বেশি ঘনিষ্ঠ করবে। এমনকি নির্বাচনের আগেও আমরা লক্ষ্য করেছি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অভিযোগ উত্থাপন করা হয়েছিল যে রাশিয়া তুরস্কের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, ঠিক একই সঙ্গে কিন্তু তুরস্কের পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছিল বিশেষ করে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রশাসনের পক্ষ থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধীদের সঙ্গে আঘাত করে তুরস্কের নির্বাচনকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে। এভাবেই আমরা দেখছি যে তুরস্ক তার ফরেন পলিসির ক্ষেত্রে বার্গেনিং এর ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে তার ভূরাজনৈতিক অবস্থানের কারণে, এবং এই জায়গাটি মূলত রাশিয়া ক্যাপচার করতে চাইছে এবং রাশিয়া তার ঘনিষ্ঠ সম্পর্ক তুরস্কের সঙ্গে আরো বেশি বৃদ্ধি করতে চাইছে।
জনাব আমিনুল ইসলাম শান্ত, সম্প্রতি অনুষ্ঠিত তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দ্বিতীয় ও শেষ পর্বের আলোচনায় রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে বিদায় নিচ্ছি আলাপনের আজকের আসর থেকে। আগামী আসরে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।